এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত কলিং শো আলাপন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের 2019 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া, আপনি ঠিকই বলেছেন যে আমরা আজকে আলাপন অনুষ্ঠানে আলোচনা করব যুক্তরাষ্ট্রের 2019 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আমাদের আজকের এ আলোচনায় অতিথি বক্তা হিসেবে প্যানেলে যোগ দিচ্ছেন মিশিগানের এড্রিয়ান কলেজের অর্থনীতির শিক্ষক প্রফেসর আহসান হাবিব এবং হিউস্টন ট্যাক্সাস থেকে রয়েছেন ট্যাক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর সেলিনা আহমেদ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে প্যানেলে স্বাগত জানাচ্ছি, ডক্টর হাবিব, ডক্টর আহমেদ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। গোড়াতেই আমরা অতিথি বক্তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনে নিতে চাই। বিষয়টি সম্পর্কে আমরা জানি যে গত সোমবার, এক সপ্তাহ আগে এই বাজেট প্রস্তাবটি পেশ করা হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে। এ বিশাল দেশ যুক্তরাষ্ট্র, স্বভাবতই বাজেটের আকারও অনেক বিশাল, 4,40,000 কোটি ডলারের এই প্রস্তাবিত বাজেট। তো প্রফেসর আহসান হাবিব, আপনি তো অর্থনীতির শিক্ষক, অর্থনীতি নিয়েই আপনার কারবার, তো আপনার কাছ থেকে আমরা প্রথমেই শুনতে চাই যে অর্থকরী, শুভঙ্করীর দিকগুলো এই বাজেটের, সেলিয়েন্ট ফিচার্স।
ওকে, থ্যাংক ইউ জি ডাকার জন্য। শুভঙ্করীর দিকে প্রথম ফিচার হলো, যেটা বলতে চাই যে এই বাজেট যে ট্রাম্প এবার দিল, আবার গত বছর দিয়েছে, সেও জানে এবং সবাই জানে এটা একটুও পাশ হবে না। কংগ্রেসও জানে যে আমরা এটা পুরো দেখবো কিন্তু এটা নিয়ে আমরা কাজ করবো না। যেমন 2018 সালে যে বাজেটটা ট্রাম্প দিয়েছিল তার কিছুই কিন্তু কংগ্রেস অ্যাপ্রুভ করে নাই, তার নিজের মতো চলেছে। সেই তবু কংগ্রেসের ট্রাম্প যেটা চেয়েছে, আপনি জানেন 4,40,000 ডলার খরচ করতে চায়, কিন্তু ট্যাক্স নেবে 4,00,000 ডলার, আর ট্যাক্স হবে এর থেকে প্রায় 1 ট্রিলিয়ন ডলার কম, যার জন্য ঘাটতি হবে প্রায় 1 ট্রিলিয়ন ডলার মতন। এটা খুবই দুঃখজনক ঘটনা, কেন এই সময় আমেরিকান ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট চলছে, ফুল এমপ্লয়মেন্টের সময় তো ডেফিসিট বাজেট নেওয়ার কোন যৌক্তিকতা থাকতে পারে না, এটা আমি বলতে চাই। এটা একটা বড় ফাঁক। আর খরচের মধ্যে সে আবার এই বাজেটের ঘাটতি একটু কম দেখানোর জন্য, যে আরো বেশি হতো, কিন্তু যেহেতু ডিফেন্সকে তার খরচ বাড়াতে হবে, সেই জন্য বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম যথেষ্ট পরিমাণে কেটে দিয়েছে। ইপিএ টাকা কাটা হয়েছে, তারপরে এমট্রাকের টাকা কেটেছে, আবার সবচেয়ে বড় কথা হলো যে যে সমস্ত স্বল্প আয় লোকদের সাহায্যের ব্যাপার আছে, স্ন্যাপ প্রোগ্রাম যেটা বলা হয়, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, সে তাদের বিরাট একটা কাট দিয়েছে। আমি যেটা বলতে চাই, এই বাজেট কংগ্রেসে যাবে কিন্তু কংগ্রেস সেটা তার নিজের মতো নিজেদের বাজেট করবে, এ নিয়ে আলোচনা চলবে এবং শেষ পর্যন্ত এটা পাস হবে কিনা আমাদের দেখবো সেপ্টেম্বর মাসে।
জি, ধন্যবাদ। আমরা জানি যে যে কোনো দেশের বাজেটেই সাধারণত আর্থ সামাজিক বিন্যাস গড়ার একটা দিক নির্দেশনা দেওয়া হয়, অর্থমন্ত্রীরা এই দিক নির্দেশনা প্রণয়ন করেন এবং সেইভাবেই এই বাজেট উপস্থাপন করা হয়। তো আমরা দেখেছি, আমরা শুনেছি যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আর্থ সামাজিক দিক নির্দেশনার বিভিন্ন পয়েন্ট তিনি যে স্পর্শ করেছিলেন, টাচ করেছিলেন, তাতে তিনি বলেছিলেন খোলাখুলিভাবে যে কিছু কিছু দিকে তিনি হাত দেবেন না, যেমন আপনার মেডিকেয়ার, মেডিকেইড, সোশ্যাল সিকিউরিটি, এগুলোতে কোনো কাটছাঁট তিনি করবেন না। এবং একই সঙ্গে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে বিরাট জাতীয় ঋণ আছে যেটার পরিমাণ হচ্ছে আনুমানিক 20,00,000 কোটি ডলার, এবং বলেছিলেন যে তিনি তার অনুমিত 2 মেয়াদের মধ্যে, 8 বছরের মধ্যে, প্রথম মেয়াদের 4 বছর এবং পরবর্তী মেয়াদের 4 বছর, এই মেয়াদের মধ্যে এই 20,00,000 কোটি জাতীয় ঋণ তিনি শেষ করে দেবেন, খতম করে দেবেন, জাতীয় ঋণ আর থাকবে না। তো সেগুলো এখন আমরা কতখানি আশার আলো দেখতে পাচ্ছি, ডক্টর সেলিনা আহমেদ, আর্থ সামাজিক বিন্যাস এই বাজেটের কি বলবেন?
একটু আগে আমার যে প্যানেল ভাই উনি বললেন যে প্রোগ্রামগুলোর কথা, আমি পাঁচটার দিক দেখতে চাচ্ছি আর কি, যে নতুন বাজেটের মেডিকেড এটা একটা বড় আকারে মানে ক্ষতিগ্রস্ত হবে, আর ফুড স্ট্যাম্প যেটা নাকি সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আমি যেহেতু নিউট্রিশনারি লোক আমি ওটা নিয়ে একটু কথা বলতে চাই, যে একটা দিক কিছুতেই এই যে ক্ষতিগ্রস্ত লোকগুলো যাদের সোশ্যাল সিকিউরিটির উপরে যারা বাস করে এবং অর্থনৈতিক অবস্থা যাদের খুবই খারাপ, সিঙ্গেল প্যারেন্টস, তাদের কাছে কিন্তু এই ফুড স্ট্যাম্প এটা যে একটা চপিং ব্লকের মধ্যে আছে খুবই হৃদয় বিদারক ব্যাপার। কিন্তু এখানে এই কাজগুলো কেন পাশ হবে না কংগ্রেসে, আমি মনে করি এই প্রোগ্রামটার মধ্যেও তারা যে ফুড অ্যালার্জি বা ফ্রেশ ফুড গ্রোসারি রিটেইলারদের সাথে যোগাযোগ করা বা রিমোট কমিউনিটি যেখানে আছে, আমেরিকা একটা বৃহত্তর দেশ এবং সেখানে সেই পয়েন্টগুলো ওনারা কিন্তু এখনো বিবেচনার মধ্যে আনেননি, এবং রিলিজিয়ান এজ এ ফ্যাক্টর, কালচারাল ডিসপ্যারিটি আলাদা ফ্যাক্টর। তো সুতরাং আমি মনে করি আমার প্যানেল ভাইয়ের মতো যেটা কংগ্রেসে এত তাড়াতাড়ি পাশ হবে না, কিন্তু হলে পরে এটা একটা বিরাট ক্ষতিগ্রস্ত দিক বহন করবে এই সমাজ, যেখানে সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি বেনিফিট যেটা সেখানে কিন্তু সিনিয়র সিটিজেনদের মধ্যে তারাও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে তো আছে যে মানে যে স্টুডেন্ট লোন থেকে আরম্ভ করে সমস্ত প্রোগ্রামই কাট হবে। হ্যাঁ, তো আমরা আমাদের দেখতে হবে যে আমরা যারা সামাজিকভাবে জড়িত সেখানে আমাদের যার যার অবস্থানে যার যার স্টেটে কাজ করতে হবে। যেখানে যেমন আমি আছি টেক্সাসে, আমার মনে হয় যে যে সিনিয়র সিটিজেন প্রোগ্রামগুলো যে স্টেটের উপরে ছেড়ে দেওয়া হবে, অনেক স্টেট হয়তো এই দায়ভারটা গ্রহণ করবে না ফেডারেল গভর্নমেন্ট থেকে, তখন কি হবে?
জি, ডক্টর সেলিনা আহমেদ যেমনটি কিনা বললেন যে অনেক কাটের কথা বললেন, সম্ভাবনার কথা বললেন, আশঙ্কার কথা বললেন, সেই সঙ্গে উনি স্টুডেন্ট লোন কাটের কথা বললেন। তো এই একটা দিক যেটা বাংলাদেশ ভারত আমাদের উপমহাদেশের অনেকে ক্ষতিগ্রস্ত হবে, ওখান থেকে অনেক শিক্ষার্থী দেশে আসেন। তো আমরা এখন আমাদের একজন শ্রোতা লাইনে রয়েছেন, দীপক চক্রবর্তী বাংলাদেশ থেকে, দেখি তাঁর বক্তব্যে কোন আশঙ্কা ব্যক্ত হতে শোনা যাবে। দীপক চক্রবর্তী,
নমস্কার,
কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো, আমরা ভালো। তো বলুন আপনার প্রশ্ন।
দীপক চক্রবর্তী বলছি বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি জি জি,
আমার ছোট্ট করে একটি মন্তব্য থাকবে। ডোনাল্ড ট্রাম্প যে বিগত ঘোষণা দিয়েছিলেন যে দোয়াল নামে একটা ওখানে যে তৈরি হওয়ার কথা ছিল, সেই ওই দোয়াল কি ওইটা কি পূর্ণভাবে কি সক্ষম এবং কি এটা কি অনেকই প্রত্যাশা আছে কি মানে করার জন্য আর কি, যেটা ঘোষণা দিয়েছিলেন আর কি, এই বিষয়ে আর কি মন্তব্য চাচ্ছিলাম আর কি।
জি, দেওয়াল নির্মাণ হবে কিনা এই নিয়ে আমরা যাব ডক্টর হাসান হাবিবের কাছে, তবে তার আগে একটা জিনিস আমি উল্লেখ করে নিতে চাই যে আমরা জানি যে এই যুক্তরাষ্ট্র যেটা কিনা নতুন দুনিয়া হিসেবে পরিচিত, প্রায় 350 বছরের দেশ এটা, এই গত 350 বছরে এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল রাস্তা তৈরি হয়েছে, বহু রেল সড়ক নির্মাণ করা হয়েছে, সেতু নির্মাণ করা হয়েছে, ভবন অট্টালিকা গড়া হয়েছে, এয়ারপোর্ট গড়া হয়েছে, কিন্তু ঠিক যে হারে এগুলো গড়া হয়েছে ঠিক সেই হারে এগুলোর সংরক্ষণ বা মেরামত হয়তো বা না হয়ে থাকতে পারে। এই দিকটার কথা চিন্তা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণাকালে কথা দিয়েছিলেন, বলেছিলেন যে অবকাঠামো খাতে আমি প্রচুর অর্থ ব্যয় করব, এবং বলা হয়েছিল উনি চেয়েছেন কংগ্রেসের কাছ থেকে পরবর্তী 10 বছরের জন্যে $20,000 কোটি উনি চেয়েছেন এ বাবদে, এবং বলেছেন যে এই খাতে 1.5 লক্ষ থেকে নিয়ে $1,70,000 কোটি বিনিয়োগ বেসরকারি খাত থেকে, ব্যক্তি খাত থেকে আসবে। ডক্টর হাবিব কি মনে করেন?
আমার মনে হাজারান হয়ে যায়। আপনি যেটা বলছেন চেয়েছেন, এটা ঠিক ইনক্রিজ টা বোধহয় চেয়েছেন নাকি টোটাল অ্যালোকেশন?
না না, টোটাল অ্যালোকেশন চেয়েছেন।
ওকে, $200 billion।
ওকে, জি জি,
$200 billion চেয়েছেন। আর কিন্তু তার মধ্যে শুভঙ্করের ফাঁকি হলো, এর মধ্যে আবার তিনি অ্যামট্রাক এর টাকা কমে কেড়ে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন। অ্যামট্রাক ও ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ে।
এবং কোন কোন বিমানবন্দর এখন বলা হচ্ছে যে বিক্রি করে দেওয়া হবে, সেই জায়গায় অন্য জায়গায় অন্য ভাবে আবার এই বিমানবন্দর তৈরি করা হবে।
হ্যাঁ, সেইভাবে তিনি খরচ কমাতে যাচ্ছেন। আর তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্ট দায়িত্ব কম নেবে, যে তার দায়িত্ব কমে যাবে, কিন্তু সে দেখাবে আমি বিরাট কাজ করেছি, বিকজ আমি দায়িত্বগুলো দিয়ে দিলাম স্টেটের হাতে এবং প্রাইভেট কোম্পানির হাতে। এবং এই জন্য স্টেটকে বলো, এবং স্টেটকে কিছু কিছু তিনি মানে যে সমস্ত রেস্ট্রিকশন শিথিল করে দেবেন। যেমন একটা রেস্ট্রিকশন আছে, হাইওয়ে ফান্ডের টাকা সব ফেডারেল গভর্নমেন্টে যায়, সেগুলো হয়তো শিথিল করা হবে। কিংবা কি কি সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে, কিংবা কারা কাজ করতে পারবে, ইউনিয়ন অব দ্য ওয়ার্কার্স, ওয়ার্কাররা ইউনিয়নভুক্ত হতে হবে কি না হবে, এগুলো তিনি শিথিল করতে চাচ্ছেন। তাতে অনেকে মনে করে যে প্রাইভেট সেক্টর কর্পোরেশন তারাই লাভবান বেশি হবে, এবং সত্যিকারের কাজ হবে অতখানি অগ্রসর হবে না। এবং স্টেট নিজেও তাদের নিজেদের ঝামেলার মধ্যে এটা কতটুকু সামলাতে পারবে সেটাও চিন্তার কথা। চার্জে হল মনে করি যে আর $200 billion তো কিছুই না আমেরিকার বিরাট ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন বলতে কমিউনিটির তিনটা জিনিস বোঝে ইনফ্রাস্ট্রাকচারে, একটা হলো রাস্তাঘাট ট্রান্সপোর্টেশন, একটা হলো ওয়াটার সিস্টেম, আর একটা বোধ হয় সুয়ের সিস্টেম। এগুলো জিনিস মিলে ইলেকট্রিসিটি এর মধ্যে পড়ে না ইনফ্রাস্ট্রাকচারে। তো এগুলো প্রচুর টাকা দরকার, $200 billion কিছুই না। ওই আজের $1.5 trillion যেটা আসবে প্রাইভেট সেক্টর থেকে, সেটা আসা কি নিশ্চয়তা আছে? কারণ এদিক দিয়ে ট্রাম্পের উদ্দেশ্য ছিল এদিকে কমে সবখানে কমে টাকা যেভাবে ডিফেন্সকে বাড়াতে হবে এবং সিকিউরিটিকে বাড়াতে হবে, ওগুলো বাড়াবার জন্যই সে এগুলোকে কমাতেছে। এটা হলো তার শুভঙ্করের শেল গেম বলা যেতে পারে।
হ্যাঁ, আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ও বলেছিলেন, কথা দিয়েছিলেন যে অর্থনীতিতে তিনি নতুন গতি সঞ্চালন করবেন এবং কর্মসংস্থান উনি বাড়িয়ে দেবেন। এই দুটো বিষয় বিশেষভাবে তিনি উল্লেখ করেছিলেন এবং আমরা গত এক বছরে দেখতে পেয়েছি যে অর্থনীতি সত্যি বেশ অগ্রগতি সাধিত হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এবং কর্মসংস্থান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। কিন্তু সেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট প্রস্তাবে, 2019 বাজেট প্রস্তাবে বেকার শ্রমিকদের যে ভাতা দেওয়া হতো সেটা সংকোচনের ইশারা রয়েছে তাতে। ডক্টর সেলিনা আহমেদ,
সেই ক্ষেত্রে আমি একটা পয়েন্টে যেতে চাই যে আমরা যে এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম তারই কিন্তু একটা প্রভাব পড়ছে যে লেবার কস্টের। তো আমি মনে করি কি যে যে সমস্ত খরচগুলো উনি ফেডারাল গভর্নমেন্ট থেকে কাট করে স্টেটে দিতে যাচ্ছে এবং স্টেট সেটা কতটুকু কার্যকরী করতে পারবে তারই এফেক্ট কিন্তু হলো যে লেবারের উপরে। হ্যাঁ, তো এখন সবকিছু আমার কাছে যেটুকু মনে হয় যে খুব ভালোভাবে চিন্তা শক্তি দিয়ে তৈরি করা কোনো প্ল্যান নয় এটা। এটা মানে জাস্ট ইলেকশনের সময় যে প্রমিসগুলো করেছিল তাকে পটপট করে যেন আমি ইলেকশনের দায়ভার থেকে মুক্তি পেতে চাই এরকম একটা প্ল্যান দেখি, তো তাতে কিন্তু সমস্ত ফোর্সই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের শ্রমিক শ্রেণীর লোক থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রোগ্রামগুলো। ইভেন আমি আবার যেতে চাই যে ডিসেবল পিপল, সিনিয়র সিটিজেন এবং সিঙ্গেল মাদার, তাদের যে সমস্ত প্রোগ্রাম সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাস্ট একটা হ্যাপহ্যাজার্ড প্ল্যান আমার কাছে মনে হয় এটা। ইভেন যে সিনিয়র সিটিজেনদেরকে যে বক্স লাঞ্চ বক্স ফুড পাঠানো হবে এতে কোনো একটা থরো প্ল্যান নাই। এত একটা বৃহত্তর দেশে এত এক্সপার্ট কাজ করে কিন্তু এগুলো মনে হয় যে একটা শর্ট চেইন হচ্ছে জাস্ট ইলেকশন প্রমিসটাকে রাখার জন্য।
আমাদের একজন শ্রোতা কল করছেন নিউ ইয়র্ক থেকে, নূপুর চৌধুরী। ভাই নূপুর চৌধুরী, জি বলেন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম
সালাম। আমি আপনাদের আলোচনা শুনছিলাম।
জি জি।
তো আমি সাধারণ হিসেবে মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে জানতে চাই।
হ্যাঁ, আমরা সবাই সাধারণ মানুষ। যখন
বাজেটে যখন অবকাঠামোর কথা বলা হয় আমরা যেন একদম সাধারণ মানুষ তারা কিন্তু একটু খুশিই হই, কারণ সরাসরি এটি আমরা মনে করি যে আমাদের উপকার হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই উনি যা করছেন সেটি মনে হচ্ছে একটু নেতিবাচকই যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের কাছে আমি জানতে চাই, উনি যে অবকাঠামোর কথা বলছেন সেটি আদৌ কি আমাদের কোনো উপকারে আসবে কিনা, কিংবা আদৌ কোনো কিছু করতে পারবেন কিনা, কিংবা করবেন কিনা?
নূপুর চৌধুরী, আমি আপনার মতনই একেবারে সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি সেটা হচ্ছে যে অবকাঠামো তো আমাদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা আপনি সড়ক বলেন, ভবন অট্টালিকা বলেন, সেতু বলেন, বিমানবন্দর বলেন, রেল স্টেশন বলেন, এসব কিছুর মধ্যেই তো অবকাঠামোর ব্যাপার আছে এবং এগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গেই সংশ্লিষ্ট। যাই হোক, তো আমরা বিশেষজ্ঞ অর্থনীতিবিদের কাছে যাই। ডক্টর আহসান হাবিব, আপনি কি বলবেন?
জি, আমি এটা বলছি, উত্তর দেবো। তার আগে ওই যে দীপঙ্কর ভাই পঞ্চগড়তে প্রশ্ন করলেন দেয়ালের কথা, দেয়ালটা এখনো ভেরি মাচ অ্যাক্টিভ আছে, বিকজ ট্রাম্পের বাজেটে আছে যে কাট গুলো করবে, যে ওই ইপিএফ থেকে কাট হবে, তারপরে আপনার ওই স্টেট ডিপার্টমেন্ট থেকে কাট হবে, এই সমস্ত কাটের টাকা কিছুটা মেডিকেলে কাট হবে, কিছুটা যাবে ডিফেন্সে, আর কিন্তু তার মধ্যে লেখা আছে মেক্সিকান বর্ডার ওয়াল বানানো একটা ওয়ান অফ দ্য থিং, যেখানে টাকা যাবে মানে সেখানে টাকা কমবে না। আর অবকাঠামোর কথা তো বললাম, ওই ডক্টর আহমদ খুব ঠিক করে বলেছেন, যেটা আমার মাথায় ছিল আপনি বুঝেননি, যে পুরো জিনিসটা একটা ভাষা, স্পেসিফিক কিছু বলা হচ্ছে না কি হবে না হবে, তা আমরা বড় করে দেখালাম আমি এই করলাম সেই করলাম, বাস কিন্তু আসলে মানে বলে লাখ লাখ শূন্য মারে কাতারে কাতার, এখন করে দেখি 3,500 এরকম, এত কিছু করে আসলে কি হবে সেরকম কোন স্পেসিফিক পরিকল্পনা নাই। যেটা নূপুর চৌধুরী বললেন যে রাস্তাঘাট ভালো করা দরকার, পানি সাপ্লাই ওয়াটার সাপ্লাই বেটার করা দরকার, পানির জন্য যেমন আমাদের এই শহরে মিশিগানের ফ্লিন্টে তো যেমন কত লোক পানির জন্য অসুস্থ গত বছর অসুস্থ হয়ে পড়লো, পানি সাপ্লাই, তারপরে সুয়ের সিস্টেম, এগুলোর দিকে স্পেসিফিক কিছু বলা হয়নি। এগুলো যদি সুন্দর করে আধুনিক করতে হয় তার জন্য $200 billion যেটা ট্রাম্প বলেছেন, একটা কাইন্ড অফ অন্যদিকে কাটার পরেও অ্যামট্রাকে কাটার পরেও সেটা কিছুই না, অপ্রতুল। তো ওই $1 trillion লাগবে, এদিকে মনোযোগ বেশি দিলে আরো বেশি খুশি হতাম আমি ডিফেন্স থেকে এদিকে আসলে, কিন্তু সেটা এর মধ্যে দেখছি না।
আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এই সমস্ত প্ল্যানের মধ্যে ন্যাচারাল ডিজাস্টার, যেহেতু আমরা হারভি ভিকটিম ফ্রম হিউস্টন, ন্যাচারাল ডিজাস্টার এর কোন একটা কনসিকোয়েন্স আলোচনা হয়নি, এবং স্কুল শুট আউট এর কথা কখনো আলোচনা করা হয়নি, যে প্রেডিকশন যে আমাদের এখানে যা কিছু হচ্ছে অতর্কিত এবং আনপ্ল্যান্ড জিনিস হচ্ছে বা ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, সে সমস্ত কোনো তার কোনো স্ট্রাকচারাল কোনো কিছু চিন্তাধারার মধ্যে নেই, কিন্তু এগুলো তো হচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, এবং গত 2 বছরে যে সমস্ত ন্যাচারাল ডিজাস্টারের সম্মুখীন আমরা হয়েছি এগুলোর কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট প্রত্যেকটা ফ্যামিলিতে হচ্ছে, ফ্রম লোয়ার সোশিও ইকোনমিক টু মিডল ক্লাস। আমেরিকা থ্রাইভস অন লিভস অন মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের স্ট্রাকচারটা তো ভেঙে যাবে, যে প্ল্যানটা দেখছি তার কোনো আমাদের মানে সুদূর প্রসারী এবং ইম্প্রুভমেন্টের কোনো ব্যাপার আমি দেখি না আর কি। হয়তো আমি একেবারে সাধারণ মানুষ, সুতরাং আমার হয়তো দেখার ভুল হতে পারে, কিন্তু আশা করি যে আমরা সবাই মানে খুবই আশাবাদী যে এত একটা বৃহত্তর দেশ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে, আমরা কিছু স্ট্রাকচারাল জিনিস আশা করি যেটা নাকি আমরা অ্যাটলিস্ট দিনান্তে আমরা যেন স্বপ্ন দেখতে পারি, কিন্তু এখানে স্বপ্নের বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বাজেট।
জি, নূপুর চৌধুরীও বললেন, এখন ডক্টর সেলিনা আহমেদও বললেন, আমিও একাধিকবার বললাম যে আমরা সবাই কিন্তু অতি সাধারণ মানুষ, এবং আমরা সাধারণ মানুষরা সাধারণভাবে চিন্তা করি, আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, আমাদের সন্তান সন্ততিদের কথা চিন্তা করি, আগামী দিনে তাদের জীবন কিভাবে গড়ে উঠবে, তাদের জীবন কিভাবে প্রভাবিত হবে, তাদের জীবনে অর্থনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমরা চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে আমরা এই যে $20 lakh crore জাতীয় ঋণ আমাদের ঘাড়ের উপর চেপে রয়েছে, এবং এই ঋণ মেটানোর জন্যে প্রত্যেক বাজেটেই প্রত্যেক প্রশাসনই কিছু না কিছু ওয়াদা করে থাকেন, কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু এই ঋণ বড় একটা কমেছে বলে আমরা দেখতে পাইনি, এবং এখন আশঙ্কা করা হচ্ছে যে পরবর্তী দশকে এই ঋণ আরো $7 lakh crore বাড়বে। তো এই আমরা জানি যে এই বাজেট যারা প্রণয়ন করেছেন, যে টিম, তার প্রধান ব্যক্তি ছিলেন মিক মালভেনি, তিনি একসময় কংগ্রেসেও কাজ করেছেন, এবং তিনি নিশ্চয়ই খুব ভালো কাজ করেছেন। তো এই ঋণ, জাতীয় ঋণ, এই 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 বিষয়টার উপর আলোকপাত করবেন ডক্টর আহসান হাবিব।
জি ধন্যবাদ। তার আগে যে ন্যাচারাল ডিজাস্টার বললেন, এটা যে কংগ্রেস যে ঋণের কথা, যে $300 বিলিয়ন ক্যাপ বাড়িয়ে দিল খরচের স্ট্যান্ডিং ক্যাপ, তারপর সঙ্গে তার সঙ্গে গেলেন তার একটা ফুটনোটে আছে $90 বিলিয়ন এমার্জেন্সি এইড অফ টাকা দেওয়া হবে সোজা ডিজাস্টারের জন্য, আমরা কথা মেনশন করি। ওইভাবে ন্যাচারাল একটু ফোকাসে আছে ট্রাম্পের বাজেটে না, বাট কংগ্রেস যেটা এক্সটেনশন করেছে বাজেটের পর সেখানে আছে। আর ঋণ তো আছে ঠিকই, যদিও ট্রাম্প বলছে তার বাজেটে যেটা আমেরিকার নিয়ম আছে যে যখন বাজেট প্ল্যান আগামী 10 বছরের মধ্যে নিউট্রাল দেখাতে হবে, যেন ডেফিসিট বাড়বে না, এবং সেটা দেখিয়েছে সে ওই শুভঙ্কর ফাঁকে দিয়ে যে গ্রোথ হবে 3.2%, আর বিভিন্ন রকম সোশ্যাল প্রোগ্রাম কাট হবে, যার জন্য আলটিমেটলি বাজেট ব্যালান্স হয়ে যাবে, ডেফিসিট থাকবে না 10 বছর পরে। কিন্তু 3.2% গ্রোথ কি সত্যি হবে? এত গত বছর এত গ্রোথের পরেও গ্রোথ রেট 2.something পেয়েছি আমরা, যেটা আশ্চর্যজনক, এবং এরপরে আর বাড়বে বলে তো মনে হয় না, গ্রোথ আবার কমে যেতে পারে। তো 3.1% কেউ বিশ্বাস করেন হতে পারে। আর যে সমস্ত স্পেন্ডিং কাটের কথা বলা হয়েছে সেগুলো যদি কংগ্রেস মানেও এবছর কোনো নিশ্চয়তা নাই, এবং চিরকালে দেখে এসেছি সামনে বছরই তারা এগুলো আবার রিল্যাক্স করা শুরু করবে, তো স্পেন্ডিং কার্ড গুলো থাকবে না। তার ফলে এস্টিমেট হলো আপনি যেটা বললেন যে $7 লক্ষ বা $6 trillion ডেফিসিট বাড়বে, এই বছরই বাড়বে, যেটা অফিসিয়াল কাগজে কলমে আছে $1 trillion, আস্তে আস্তে $6 trillion হয়ে যাবে। তো ঋণ আরো বেড়ে যাবে,
আমি বলেছি সাত, মানে সেভেন,
এবং সেটা এলো এখন হলো $20 trillion আছে যত লক্ষ্যই হোক, আর সেটা আরো $7 trillion বাড়বে, $27 trillion জেট হয়ে যাবে, সেটাই বেশিরভাগ লোকে বিশ্বাস করতেছে সেভাবে হবে। এবং মিক মালভেনি তিনি ডেফিসিট কে খুবই পছন্দ করছেন না, তিনি যে কেন এটা রাজি হচ্ছেন সেটা তো আবাখণ্ড ব্যাপার, কিন্তু তারও তো সায় আছে এটাতে, এবং সে তো এটা বাজেট ডিরেক্টর কাজেই সেটাই দেখলাম। সো তবে আলটিমেটলি কথা হলো যে আর একটা কথা দেখেন, এই যে কংগ্রেসের এই তো খেলা চলতেই থাকে, এই যে ওবামার সময় সিকোয়েস্টার করলো, দেখা যাবে আমরা সব ঠিক করে ফেলছি, বাজেট ব্যালেন্স করবো, এতটা তো কাট করলাম, তারপর তিনবার অলরেডি সিকোয়েস্টার কাজ করা হয়েছে, এই যে ক্যাপটা বাড়ানো হয়েছে, এই এই গত সপ্তাহে আবার বাড়ানো হলো $300 বিলিয়ন
মানে প্রত্যেক প্রশাসনিক কাটের কথা বলেন এবং এটা কমানোর কথা বলেন, কিন্তু কমে না, বাড়ে
বাড়ে, কোনো সময় কমে না, কংগ্রেস তো চায় না, প্রেসিডেন্টও চায় না। তো এবং আমি আগে রিপাবলিকান পার্টিকে ভোট দিয়েছিলাম এক সময়, ভাবছিলাম তারা হয়তো বাজেট ব্যালেন্স করবে, এখন আবার চিন্তা করি ভোটের আগে, ওইটা তো কোনো সময় তারা করতে চাই না। আমি একবার বসে ভোট দিলাম, তারপরে মনে করেন আরো কাকে ভোট দিলাম, ভাবলাম যে সিনিয়রদেরকে যে বাজেট ব্যালেন্স হোক না, কোনোদিন হচ্ছে না, এখন আমি চিন্তা করি ভোট দেওয়ার আগে কাকে দেখবো, ইকোনমিক কন্ডিশন কেউ মানে না।
তো এইগুলোকে অনেক মহল থেকে, বিশেষজ্ঞ মহল থেকে রাজনৈতিক বাগাড়ম্বরতা বলে মনে করা হয়ে থাকে, অভিহিত করা হয়ে থাকে। একই রকম ভাবে ডক্টর সেলিনা আহমেদ যথোপযুক্ত ভাবেই উল্লেখ করেছেন পার্কল্যান্ড যে স্কুল শুটিং এ 17টি অমূল্য প্রাণ আমরা হারালাম, তো এই প্রসঙ্গে এবং এই পাশাপাশি মেক্সিকো ওয়াল এটার প্রসঙ্গ তুলে অনেকে মনে করছেন যে স্কুলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যথেষ্ট রক্ষা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। তো এই ওয়াল কি আমরা স্কুলের চারপাশে গড়ে তুলতে পারি না, অথবা অন্যান্য সংস্থায় যেভাবে নিরাপত্তা জোরদার করার জন্য অনেক রকমের ব্যবস্থা নেওয়া হয়, নিরাপত্তা রক্ষী থাকে, নিরাপত্তা প্রাকার থাকে, CCTV থাকে, তো সেরকম কোনো ব্যবস্থা স্কুলগুলোতে গড়তে পারি কি না, এবং তার জন্যে যে অর্থের প্রয়োজন, বাজেটে তার কোনো বিধান আছে কি না বা থাকা উচিত কি না, ডক্টর আহসান হাবিব এবং ডক্টর সেলিনা আহমেদ আপনার কাছে যাব একই প্রশ্ন নিয়ে।
আমি মনে করি যে আমরা যদি, আমরা তো একটু আগে যেটা বললাম যে আমি খুবই ইমোশনাল এই ব্যাপারে,
জি জি, আমরা সবাই
মানে লাস্ট গত বুধবার থেকে পর্যন্ত আমার মনে হয় যে আই হার্ডলি স্লেপ্ট, যে জাস্ট
না না, আমাদের বাচ্চারা ইনভলভ, তো
হ্যাঁ, সো উই হ্যাভ টু বি প্রোঅ্যাকটিভ,
যে অ্যাবসলিউটলি
প্রথমত আমাদের দেখতে হবে যে যে হেলথ প্রোগ্রামগুলো, মেন্টাল হেলথ ইস্যু ইজ ওয়ান থিং, গান কন্ট্রোল নাম্বার ওয়ান, নাম্বার টু মেন্টাল হেলথ ইস্যু, দেন মাইন্ডসেট। আপনি আইন কানুন অনেক কিছু করতে পারবেন, কিন্তু মানুষের মাইন্ডসেট চেঞ্জ করা অনেক কষ্ট। তারপর হলো আপনার ডেফিনেটলি স্টেট বলেন, ফেডারেল গভর্নমেন্ট বলেন, একটা বাজেট থাকতেই হবে। যেভাবে আমরা 44 দিনের মধ্যে 18টা যদি শুট আওয়ার দেখি, তাহলে আমাদের উই হ্যাভ 10 more months টু গো, দিস ইজ হ্যাপেনিং সো অফেন। আমাদের দেশের ফিউচারের, আমাদের যারা নাগরিক, আমাদের যারা ভবিষ্যৎ, তারা তো পৃথিবীটাকে অন্যভাবে দেখবে, তারা কোন আমেরিকার স্বপ্ন দেখবে।
জি, এই স্কুল নিরাপত্তার ব্যাপারে বাজেটে কোনো বিধান রাখা যায় কিনা এরকম চিন্তাভাবনা
উচিত?
জি জি,
আমি মনে করি
এই এই ব্যাপারটা নিয়ে আমি ডক্টর আহসান হাবিবের কাছে যাব। তার আগে নিউইয়র্ক থেকে আমাদের দীর্ঘদিনের একজন শ্রোতা, আমাদের ফ্যান মেলের অত্যন্ত বিশিষ্ট অধিকর্তা এবং বিশিষ্ট সাংবাদিক, বিশ্লেষক, ভাষ্যকার আকবর হায়দার কিরণ রয়েছেন নিউইয়র্ক থেকে। ভাই কিরণ বলেন।
আমি শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ যে এত জরুরি একটা বিষয়ে অবতারণা করেছেন, আর যারা কথা বলছেন তারা অত্যন্ত বিজ্ঞ এই ব্যাপারে।
অবশ্যই,
আমার কথা হচ্ছে যে আমরা তো এখন মানে এমন একটা দেশে বাস করি, পৃথিবীর সেরা দেশ, কিন্তু আমাদেরকে নিয়ে অনেকে তামাশা করে সবকিছু নিয়েই, বাজেট পেশ করা হোক, গান কন্ট্রোল হোক। আমার জিজ্ঞাসা যে এই যে বাজেট পেশ করা হচ্ছে, এটা মানে ইরিগেশনের উপরে কিরকম প্রভাব ফেলতে পারে? এই যে মানে উনি কাজ ছাট করার কথা বলছেন, তারপরে ফ্যামিলি ইরিগেশন বন্ধ করার কথা বলছেন, নানান রকম, তারপরে যেসব বাচ্চারা বড় হয়েছে তাদেরকে অনিশ্চয়তার মধ্যে রাখছেন, সবকিছু মিলিয়ে আমাদের মানে কি ভবিষ্যৎ আর কি? ইমিগ্রেশন এই বাজেট কোন দিকে ছেড়ে নিয়ে যেতে পারে আমাদেরকে? অনেক ধন্যবাদ কবির ভাই।
জি কিরণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্লোরিডার রফিকুল হক সাহেব আপনার কাছে যাব, তার আগে আমরা কিরণের বক্তব্যের একটু জবাব দিয়ে নিতে চাই। আমরা জানি ডক্টর সেলিনা আহমেদ যেমন কিনা বললেন, এটা অত্যন্ত সুন্দর একটা দেশে আমরা বাস করি, আমাদের এ দেশ অত্যন্ত মহান দেশ, আমাদের এ দেশ মুক্ত বিশ্বের নেতৃস্থানীয় একটি দেশ। তো এই দেশে কিছু কিছু খামতি তো থাকবেই, সব দেশেই আছে, এবং এটা আমরা ফিক্স করতে পারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ফিক্স করার কথা বলেন। তো এই স্কুলের নিরাপত্তার ব্যাপারটা ডক্টর আহসান হাবিব কিভাবে বাজেট প্রভিশনের মধ্যে দিয়ে কি করে ফিক্স করা যায়? এটা
কিছুটা তো বাজেট তো মেনলি টাকা দেবে, টাকা অ্যাপ্রোপ্রিয়েট করবে কংগ্রেস, পরে তো প্রোগ্রামগুলো তো প্রত্যেকটা সংস্থা বা অর্গানাইজেশন করে, তো কিছু টাকা দেওয়া দিতে পারতো। যেমন এই বাজেটে দেখেন এডুকেশনে আজ হল তো কিন্তু টাকা কাট করা হয়েছে, অ্যাবাউট 6% কাট করা হয়েছে, তো এডুকেশন সেক্টর টাকা কম পাবে। তো অ্যাক্রস দ্য বোর্ড সবগুলো তারা নিজেদের সিকিউরিটি করে সেখানে হয়তো ঘাটতি পড়ে যেতে পারে, যেহেতু টাকা কমে গেছে। আর অন দি আদার হ্যান্ড সিকিউরিটিতে আবার ট্রাম্পে টাকা বাড়িয়েছে, কারণ ট্রাম্প যতগুলো ইনক্রিজ আছে বাজেটে আপনার দেখবেন সেগুলো হলো আপনার নিউক্লিয়ার সিকিউরিটি, তারপর ডিফেন্স, হোমল্যান্ড সিকিউরিটি, এগুলোর সাথে টাকা বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে স্কুল সিকিউরিটিতেও কিছু টাকা দেওয়া যেতে পারতো, দিয়ে বলা যেতে পারতো যে তোমরা একটা প্রোগ্রাম ডিভাইস করো, চিন্তা করো
সিকিউরিটি সুরক্ষিত করা যায়, বাচ্চাদের জীবন সুরক্ষিত করে। আচ্ছা ভাই রফিক সাহেব, আপনি কোথেকে বলছেন?
থেকে বলছি।
জি
আমি ফ্লোরিডা থেকে বলছি।
জি ফ্লোরিডা থেকে। জি ভাই বলেন।
আমার প্রশ্ন হচ্ছে আলোচকদের কাছে যে এই বাজেটে দুটো প্রশ্ন, তার প্রথমটা হচ্ছে যে এই বাজেটে যে স্কুলের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, এই যে ঘটনাটা ঘটে গেল তার কি পড়তে পারে, প্রভাব পড়তে পারে। আর দ্বিতীয়টা হলো গান কন্ট্রোলের ব্যাপারে এই বাজেটের কি ভূমিকা থাকতে পারে?
ডক্টর হাবিব বলবেন।
না ওটা ছোট ছোট আলোচনা করলাম যে বাজেটে আপাতত কোন প্রভাব তো দেখা যাচ্ছে না, তো বাজেট যদি আবার রিভাইজ করা হয় তখন এই সম্প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলকে স্পেসিফিকলি টাকা অ্যালোকেট করা যায় সেটা কাজ হতে পারে। আবার কোন স্পেশাল প্রোগ্রামে কাজ করার জন্য আবার আমেরিকার নিয়ম আছে যে আগে কংগ্রেসকে অথরাইজ করতে হবে, একটা একটা প্রোগ্রাম যে স্কুল সিকিউরিটি একটা অথরাইজ করতে হবে কংগ্রেস, তারপরে টাকা অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে, তখন তবে টাকা বরাদ্দ করতে হবে। তো প্রথমে অনুমতি দিতে হবে যে ঠিক আছে এখানে আমরা টাকা খরচ করবো, পরে টাকা বরাদ্দ করতে হবে, তারপরে ফেডারেল গভর্নমেন্ট। সো হাফটা বাজেট বেশি হলো কংগ্রেসের উপরে,
কংগ্রেসকে এগুলো ফোকাস করতে হবে, করে এগুলো এই দুটো জিনিস করতে হবে, তখনই স্কুল সিকিউরিটি প্রশ্নটা মোর ফর্মাল হবে, ভাষা ভাষা না থাকে। যেটা আমি আবার বললাম, অথরাইজেশন আগে লাগবে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েশন লাগবে, তারপরে ফান্ডিং আসবে, সেখান থেকে সেভাবে করা যেতে পারে।
আমি একটা পয়েন্ট করতে চাই যে 24 ফেব্রুয়ারি সমস্ত স্কুল আমেরিকার বাচ্চারা একটা র্যালি করবে,
জি জি,
24 ফেব্রুয়ারি,
জি।
এবং আমার মনে হচ্ছে যে হাবিব যেটা বললেন যে কংগ্রেসের অ্যাপ্রুভাল, আমার তখন কিন্তু উনি যে ডিরেকশনটা দিলেন এখন আমাদের প্রশ্নদাতাকে, ওটা আমার মনে হয় র্যালির পরে আমি আশা করি যে কিছুটা হলো কংগ্রেস এটা মাথা পেতে নিতে বাধ্য হবে, এবং আমারও সেটা আশা আর কি। কিন্তু র্যালিটা হবে হলো 24 ফেব্রুয়ারি, সমস্ত স্কুলের বাচ্চারা করবে,
জি। বাজেটের মধ্যে দিয়ে তো আর্থ সামাজিক দিক নির্দেশনা থাকে, তো সেখানে আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ, তাদের বর্তমান নিরাপত্তা কতখানি সুরক্ষিত,
মানসিক দুটোই,
জি, সেটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে, তা সে বাজেটের মধ্যে দিয়েই হোক বা অন্যভাবে হোক। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছিয়ে গিয়েছি এখন, তো এখন উপসংহার মন্তব্যের জন্য যাচ্ছি দুজনের কাছেই, প্রথমে ডক্টর আহসান হাবিব।
ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো যেটা বললাম, আপনি যেটা বললেন, বাজেটটা হলো যে মালধনী বলেছে আর সবাই বলে, এটা একটা ডিরেকশন, সরকারের কি কি নির্দেশনা আছে সেই ব্যাপারে এটা আরো সুচিন্তিত ভাবে আরো সুদূরপ্রসারিত করা উচিত, এবং এর সঙ্গে এটাও লক্ষ্য করা উচিত যে বাজেটটা দিলাম এটা কি কতটা বাস্তবসম্মত হবে। যেটা বললাম, কারণটা গতবার বাজেট পুরোটা রিজেক্ট হয়েছে, এই জন্য আমরা এখনো এবছর বাজেট পাইনি, এখন আমরা এক্সটেনশনে চলছি। কিভাবে সব রকম উদ্দেশ্য আমরা লিমিটেড রিসোর্সের মধ্যে সম্পন্ন করতে পারি সেদিকে চিন্তা করা। আর একটা কথা, যেহেতু উনি নিউ ইয়র্ক থেকে কেদিন বললেন, ওই যে আলোচনা তো চলছেই, সমস্যা চলতেই থাকবে, দেখাই পাবে না, ট্রাম্প চায় কমাতে, কংগ্রেস চায় বাড়াতে, ডেমোক্রেটরা এখন আলোচনা চলছে। থ্যাংক ইউ,
জি। ডক্টর সেলিনা আহমেদ,
আমি মনে করি যে আমরা স্বপ্নের দেশে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যেন সবাই সুদূর প্রসারী স্বপ্নের দেশে স্বপ্ন দেখার প্রচেষ্টা এবং স্বপ্ন সার্থক করার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে, তার জন্য উপযুক্ত বাজেটের প্রয়োজন,
জি। আমাদের এই অনুষ্ঠান এখন শেষ প্রান্তে চলে এসেছি, শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে বিশিষ্ট অতিথি উত্তরদাতা মিশিগান এড্রিয়ান কলেজের অর্থনীতি শিক্ষক প্রফেসর আহসান হাবিব এবং টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিনা আহমেদকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দীপক চক্রবর্তীকে, যিনি অনুষ্ঠানে যোগ দিলেন প্রশ্নকর্তা হিসেবে, নূপুর চৌধুরীকে, রফিক সাহেবকে ফ্লোরিডা থেকে যিনি ফোন করেছেন, এবং আকবর হায়দার কিরণ যিনি আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন, আমাদের ফ্যান ক্লাবের অত্যন্ত বিশিষ্ট একজন সদস্য এবং সাংবাদিক। আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলাপন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।